বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 21তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেলা। ইসলাম পরিবার ব্যবস্থাকে দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব। পরিবার মহান আল্লাহর প্রিয়তম প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শিক্ষা, প্রশিক্ষণ, মানবীয় মহতি গুণগুলো বিকাশের ও ব্যক্তিত্ব বিকাশের কেন্দ্র। মায়ের ও স্ত্রীর ভূমিকায় থাকা নারী পরিবারে যোগায় স্নেহ, মায়া, মমতা ও আন্তরিকতার অপূর্ব পরিবেশ। আসলে স্ত্রী ও মা হচ্ছেন পরিবারে প্রশান্তির মূল কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি খামেনির মতে পরিবার হচ্ছে স্নেহ ও প্রীতির বন্ধন বিকাশের কেন্দ্র। পরিবারের শিশুরা বড়দের কাছ থেকে স্নেহ ও মমতার পরশ পেয়ে থাকে। তার মতে পরিবারের পুরুষ তথা স্বামী স্ত্রীর তুলনায় কিছুটা বেশি কাঁচা ও বিশেষ ক্ষেত্রে ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু স্ত্রীর যত্ন ও সেবা তার এ ধরনের ঘাটতি বা ক্ষতের ক্ষেত্রে কোমল মলমের মতো কাজ করে। এমনকি মায়ের যত্ন এর পরিপূরক হয় না। শিশুর জন্য তার মা যে কাজ করেন, স্ত্রী এখানে স্বামীর জন্য ঠিক সেই ভূমিকায় রাখেন। আর সূক্ষ্মদর্শী ও সচেতন নারীরা বিষয়টি বলছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরো মনে করেন পরিবার গঠন খুবই জরুরি। সুস্থ পরিবার সুস্থ মানুষ গড়ে তোলে, ঠিক যে ধরনের আদর্শ মানুষ গড়তে চায় ইসলাম। ইসলামের কাঙ্ক্ষিত আদর্শ সমাজ গঠনে সুস্থ পরিবারের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। পরিবারের সাফল্যে নারীর রয়েছে খুব গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় ভূমিকা। এই ভূমিকা শুরু হয় স্ত্রী ও মা হিসেবে। যুগে যুগে এ পর্যায়ে নারী সমাজ সবচেয়ে বেশি মাত্রায় নির্যাতিত হয়েছে, আর তাই ইসলাম এ পর্যায়ে নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে বিশেষভাবে জোর দিয়েছে। সূরা বাকারার ৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে, স্ত্রীরা হল পুরুষদের পোশাক আর তোমরা তথা পুরুষরা হলে স্ত্রীদের পোশাক। একই সুরার ২২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের উপর স্ত্রীদের যে অধিকার আছে তা যথাযথভাবে পালন করো। এসব আয়াত থেকে নারী ও পুরুষের তথা স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকারের প্রতি ইসলামের গুরুত্ব ফুটে উঠেছে।
সমাজে মা ও স্ত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বলেছেন, পুরুষরা নারীর মাধ্যমেই বড় হয়, নারীরাই পুরুষদের সুশিক্ষিত করেন, তাই নারীদের উচিত নিজেদের গুরুত্ব উপলব্ধি করা। ইসলাম এই গুরুত্বকে অনুধাবন করে। আদর্শ স্বামী ও স্ত্রী পরস্পরের কল্যাণে ও সহযোগিতা এবং পারস্পরিক ভালোবাসায় হন নিবেদিত প্রাণ। স্ত্রীর উচিত স্বামীর দুঃসময়ে ও সুখের সময়ে তার সহযোগী হওয়া এবং বিপদের সময় তাকে সান্ত্বনা ও ভরসা দেয়া তথা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা। একজন ভালো স্ত্রী স্বামীর জন্য ত্যাগ স্বীকার করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে স্বামীর প্রতি সব দায়িত্ব পালন করে ভালোবাসা ও সমঝোতার প্রমাণ দেন।
একজন ভালো মুসলিম স্ত্রীর উচিত স্বামীর প্রতি সবসময় মমতাময়ী হওয়া, ফলে সংকটের সময় তিনি উদ্বিগ্ন স্বামীকে যোগাবেন সাহস ও প্রশান্তি। তিনি স্বামীর ভুল ত্রুটিগুলো উপেক্ষা করবেন এবং স্বামীর অপ্রিয় আচরণগুলোর মোকাবেলায় হবেন ধৈর্যশীল। আর এই সব বৈশিষ্ট্যই স্বামীর মধ্যেও থাকা জরুরি। একজন দক্ষ স্ত্রী তার ভালোবাসা ও ধৈর্যের মাধ্যম নিজের প্রতি এবং সন্তানের প্রতি স্বামীর ভালোবাসা আকৃষ্ট করতে সক্ষম হন। একজন ভালো বা দক্ষ স্ত্রী স্বামীর সম্পদ রক্ষায় হন একনিষ্ঠ এবং স্বামীর দুর্বলতাগুলো তুলে ধরেন না অন্যদের কাছে। স্বামীর সঙ্গে যথাযোগ্য আচরণ করে স্ত্রী তার কন্যাকেও প্রয়োজনীয় অনেক কিছু শেখাতে সক্ষম হন। পরিবারে নীতি নৈতিকতা ও মূল্যবোধগুলো মেনে চলা হলে পরিবার হয়ে ওঠে শান্তি ও সৌভাগ্যের নীতি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির মতে, মাতৃত্বপনা বা গিন্নিপনা হচ্ছে এমন এক অপূর্ব শিল্প যা কেবল নারী রপ্ত করতে পারেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, একজন নারী উপহার দিতে পারেন নতুন মানব প্রজন্ম তথা সন্তান এবং সন্তানকে সুশিক্ষাও সবচেয়ে ভালোভাবে দিতে পারেন নারী তথা মা। সন্তানকে জন্ম দেওয়ার জন্য যে অসাধারণ ধৈর্য ও কষ্ট সহ্য করতে হয় তা কেবল নারীরাই সহ্য করতে পারেন, আর এখানেই হচ্ছে নারীর শ্রেষ্ঠত্ব। এজন্যই মহান আল্লাহ সন্তানের প্রতিপালন ও সুশিক্ষার দায়িত্ব পুরুষের উপর অর্পণ না করে এই দায়িত্ব অর্পণ করেছেন নারীর উপর। মহান আল্লাহ নারীর শারীরিক অবস্থাকেও এসব দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তুলেছেন। কম সন্তান নেয়ার সংস্কৃতিও একটি মারাত্মক ভুল সংস্কৃতি। খুব দেরিতে বিয়ে করা বা বিয়ে না করাও একটা মারাত্মক ভুল সংস্কৃতি। একটি সমাজে নবজাতকের সংখ্যা কমে গেলে সেখানে বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাবে এবং এর ফলে সমাজের অগ্রগতির ধারা স্থবির হয়ে পড়বে।
মানব সম্পদ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ, আর নারীর গিন্নিপনা বা গৃহিণীর ভূমিকা থাকা মানে মানুষ জন্ম দেয়া এবং মানুষকে প্রকৃত মানুষের মতোই সুশিক্ষিত করা। মায়েদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়া সুস্থ পরিবার ও সুস্থ বা প্রাণবন্ত ইসলামী সমাজ গড়ে তোলা সম্ভব নয় বলে ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন। পরিবারে মা বাবা যদি যথাযথভাবে সন্তানের দেখাশোনা ও প্রতিপালনের এবং প্রশিক্ষণের দায়িত্ব পালন না করেন, তাহলে দায়িত্বশীল ও ধর্মীয় ধার্মিক সন্তান গড়ে উঠবে না। তাই পরিবারের সদস্যদের সব ধরনের বিচ্যুতি থেকে রক্ষার জন্য অভিভাবক হিসেবে মা ও বাবাকে খুবই সতর্ক এবং সদা সচেতন থাকতে হবে। পরিবারের উপর যেসব দিক থেকে বিপদ আপদ ও ক্ষতিকর চ্যালেঞ্জ আসতে পারে সেসব বিষয়ে জ্ঞান অর্জন ও সচেতনতা থাকা সব মা বাবার জন্যই অত্যন্ত জরুরি। শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা বলেছিলাম মার্কিন সরকার ইসলামী বিপ্লবের পর ইরানের সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য সৌদি আরবের মাধ্যমে ইরাকের তৎকালীন বাথ সরকারের কাছে হস্তান্তর করে। ওই তথ্য হাতে পাওয়ার পর সাদ্দাম সরকার অল্পদিনের মধ্যেই ইরান দখল করে নেয়ার বাসনায় ইরানের উপর হামলা চালায়। আজকের আসরে আমরা এর পরবর্তী ঘটনাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাকে সাদ্দাম সরকার জল, স্থল ও আকাশপথে একযোগে ইরানের উপর হামলা চালায়। ওই হামলার অজুহাত সৃষ্টি করার জন্য সাদ্দাম হামলার আগে ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর টেলিভিশন ক্যামেরার সামনে ১৯৭৫ সালে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি ছিঁড়ে ফেলেন এবং আলবান্দ নদীর উপর ইরাকের পূর্ণ মালিকানা দাবি করেন। ইরানের বিপ্লব পূর্ববর্তী সামরিক শক্তি সম্পর্কে মার্কিন গোয়েন্দা সূত্র খবর পাওয়ার পর সাদ্দাম তার দেশের সামরিক সক্ষমতাকে ইরানের চেয়ে শক্তিশালী মনে করে এই বলদর্পিতা দেখান। এবার দেখা যাক ইরানে আগ্রাসনের সময় ইরাকের সামরিক শক্তি কেমন ছিল।
ইরানে আগ্রাসন চালানোর সময় ইরাকের সামরিক বাহিনীতে ১২ ডিভিশনে মোট ৪৮টি ইউনিট ছিল। ১২টি ডিভিশনের মধ্যে ৫টি ছিল পদাতিক, ৫টি সাজোয়া এবং বাকি ২টি ডিভিশন ছিল মেকানিক্যাল। এছাড়াও দেশটির ছিল ১৫টি স্বতন্ত্র ব্রিগেড। এসব ব্রিগেডের মধ্যে ১০টি ছিল পদাতিক, ১টি সাজোয়া, ১টি মেকানিক্যাল এবং ৩টি ছিল বিশেষ বাহিনীর। পাশাপাশি ইরাকের কুখ্যাত প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের ছিল ১০টি ব্রিগেড সেনা, আর ছিল স্বতন্ত্র সীমান্তরক্ষী বাহিনী। ওই সময় সমরাস্ত্রের দিক দিয়েও ইরাকের অবস্থান ছিল বেশ শক্তিশালী। ইরাকের সামরিক বাহিনীতে ছিল ৮০০টি কামান, ৫,৪০০টি ট্যাঙ্ক ও সাজোয়াজান, ৪০০টি বিমান বিধ্বংসী কামান, ৩৬৬টি জঙ্গি বিমান এবং ৪০০টি হেলিকপ্টার।
এই সামরিক শক্তি নিয়ে সাদ্দাম তার সম্প্রসারণকামী নীতি বাস্তবায়ন করতে ইরানের দিকে হাত বাড়ান। ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ সরকারের পতনের ফলে ইরানের সামরিক বাহিনীতে সাময়িক যে দুর্বলতা দেখা দেয় তাকে কাজে লাগিয়ে তিনি ইরানের দিকে অগ্রসর হন। এই আগ্রাসনে সাদ্দাম ৩টি লক্ষ্য বাস্তবায়ন করতে চান, যার প্রথমটি ছিল আলজিয়ার্স চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, যেটি তিনি হামলার আগেই সম্পূর্ণ করেন। আর দ্বিতীয় লক্ষ্য ছিল খুজিস্তান প্রদেশকে ইরান থেকে আলাদা করে ফেলা এবং তৃতীয়ত চূড়ান্তভাবে ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানো।
কাজেই ইরাকের প্রথম লক্ষ্য ছিল আলজিয়ার্স চুক্তি ভঙ্গ করে আলবান্দ নদীর নিয়ন্ত্রণ গ্রহণ করা। এই লক্ষ্য অর্জিত হওয়ার পর সাদ্দাম বাকি দুই লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হবেন বলে পরিকল্পনা করেন। ইরানে হামলা না চালিয়েও বাগদাদের পক্ষে আলজিয়ার্স চুক্তি থেকে বেরিয়ে যাওয়া সম্ভব ছিল, কিন্তু আপাদমস্তক সম্প্রসারণকামী মানসিকতার অধিকারী সাদ্দাম সেখানেই থেমে থাকার পাত্র ছিলেন না। এ কারণে তিনি ইরানের উপর আগ্রাসন চালান। তার ধারণা ছিল আগ্রাসনের মাধ্যমে আর কিছু না হোক আরভান্দ নদীর উপর ইরাকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে। পারস্য উপসাগরের সঙ্গে ইরাকের সংযুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই নদী। সাদ্দাম ভেবেছিলেন আগ্রাসন চালিয়ে শুধু এই নদী নয় গোটা খুজিস্তান প্রদেশ দখল করে নিতে পারবেন, যার আয়তন 63,000 বর্গ কিলোমিটার।
খুজিস্তান প্রদেশের কৌশলগত গুরুত্বের কারণে এটি দখল করে নিতে পারলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাক অনেক সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারত। এ কারণে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তেল সমৃদ্ধ এই প্রদেশ দখল করার জন্য সাদ্দাম তার সবচেয়ে সুসজ্জিত সেনা ইউনিটগুলোকে কাজে লাগান। ইরাকের নবম সাজোয়া ডিভিশনকে খুজিস্তান প্রদেশের রাজধানী আহওয়াজ দখলের দায়িত্ব দেওয়া হয়, আর এই ডিভিশনকে সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য পাঠানো হয় পঞ্চম ও প্রথম পদাতিক ডিভিশনকে। পাশাপাশি তৃতীয় সাজোয়া ডিভিশন এবং ইরাকি বিশেষ বাহিনীর 33তম ব্রিগেডকে পাঠানো হয় সীমান্তবর্তী শহর খুররামশাহর দখল করার এবং এরপর কারুন নদী পার হয়ে আবাদান শহর দখল করার জন্য। সাদ্দামের নির্দেশে ইরাকের তৃতীয় সাজোয়া ডিভিশন খুররামশাহর থেকে 15 কিলোমিটার উত্তর দিয়ে কারুন নদীর দিকে এগিয়ে যায়। একই সময়ে 33তম বিশেষ ব্রিগেড খুররামশাহর দখলের জন্য সরাসরি এই শহরের দিকে অগ্রসর হয়। কিন্তু ইরানের পক্ষ থেকে খুররামশাহর রক্ষার জন্য তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তৃতীয় সাজোয়া ডিভিশনের অগ্রযাত্রা ব্যাহত এবং এক পর্যায়ে পুরোপুরি থেমে যায়।
এদিকে ইরানের পক্ষ থেকে খুজিস্তান প্রদেশ রক্ষা করার লক্ষ্যে গণ প্রতিরোধ বাহিনী পুরো সীমান্ত জুড়ে অবস্থান নেয়। ওই প্রদেশে অবস্থানরত ইরানের সেনা ইউনিটগুলো তুমুল প্রতিরোধ গড়ে তুলে ইরাকের আগ্রাসী বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। এর ফলে শত্রুবাহিনীর হাতে আহওয়াজ ও আবাদান শহরের পতন ঠেকানো সম্ভব হয়। ইরাকি সেনারা তার আগে আহওয়াজ শহর থেকে 15 কিলোমিটার দূরে পৌঁছে যাওয়ার পাশাপাশি আবাদান শহরকে চারদিক দিয়ে অবরুদ্ধ করে ফেলেছিল। ইরাক ইরান যুদ্ধের এই স্পর্শকাতর মুহূর্তে যে বিষয়টি ইরানকে শক্ত অবস্থানে নিয়ে যায় তা হল ইরানি জওয়ানদের বীর বিক্রম যুদ্ধ। ইরাকি বাহিনী ইরানের ভূমিতে আগ্রাসন চালিয়েছে বলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সারা ইরান থেকে স্বল্পতম অস্ত্র ও রসদ নিয়েই ইরান সীমান্ত এলাকার দিকে ছুটতে থাকেন ইরানের তরুণ ও যুবকরা। তারা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার কাজে অংশ নেন। ঐতিহ্যগতভাবে বেসামরিক ইরানি যুবকদের সামরিক প্রশিক্ষণ থাকে, আর যাদের প্রশিক্ষণ ছিল না তারা স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়েই সীমান্তের ফ্রন্টগুলোতে ছুটে যান।
এরপর খুররাম শাহরের যুবকেরা আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা ছিল 8 বছরের ইরাক ইরান যুদ্ধে নজিরবিহীন ঘটনা। এই শহরের যুবক ও যুব মহিলারা ইরাকের কয়েকটি পদাতিক ও সাজুয়া ব্রিগেডের মোকাবেলায় সীমিত অস্ত্র নিয়ে টানা 35 দিন শক্ত প্রতিরোধ চালিয়ে যান। এ সময় খুররাম শাহর দখলের আশা প্রায় ছেড়ে দেয় আগ্রাসী ইরাকি বাহিনী। সাদ্দাম বাহিনীর ওই সময়কার অনুভূতি সম্পর্কে একজন ইরাকি সেনা কমান্ডার বাগদাদে যে বার্তা পাঠায় তা ছিল এরকম। প্রথম দিকে ইরানের প্রতিরোধ অতটা শক্ত ছিল না, কিন্তু বন্দরের দিক দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে কঠিন প্রতিরোধের মুখে পড়ি এবং অল্প কিছু পথ সামনে অগ্রসর হতে সক্ষম হয়েছে। এ অবস্থায় খুররাম শাহর দখলের দায়িত্বে থাকা কমান্ডার নিজের অক্ষমতা প্রকাশ করে কাছাকাছি অবস্থানে থাকা ইরাকের তৃতীয় ডিভিশনের কাছে সাহায্য চেয়ে পাঠান। তৃতীয় ডিভিশন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, আগামী আসরে আমরা খুররাম শাহরে ইরানি যুবকদের প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে আরো কথা বলার চেষ্টা করব। সে অনুষ্ঠানেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শিশুর স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার এবং শিশুর প্রতি সম্মান দেখানোর গুরুত্ব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বিশ্বের প্রতিটি শিশুরই স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে। জাতিসংঘ শিশু অধিকার সনদেও স্পষ্টভাবে এ অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। এই সনদের 24 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শিশুকে সর্বোচ্চ অর্জনযোগ্য মানের স্বাস্থ্য সেবা দিতে হবে, তার রোগের চিকিৎসা করতে হবে, স্বাস্থ্য পুনরুদ্ধারের সুবিধা দিতে হবে। এ ধরনের সেবা থেকে কোনো শিশু যাতে বঞ্চিত না হয় তা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। বিশেষ শিশু মৃত্যুর 50% বেশি ঘটে পুষ্টিহীনতার কারণে। এছাড়া অপুষ্টিতে ভোগার পরও যেসব শিশু বেঁচে থাকে তারা নানা জটিল সমস্যার সম্মুখীন হয়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থা থেকে শুরু করে জন্মের পর 2 বছর বয়স পর্যন্ত জীবনের প্রথম এই 1000 দিনের অপুষ্টি সারা জীবনের জন্যই স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এ কারণে শিশু স্বাস্থ্য সেবা শুরু হতে হবে ভ্রূণ অবস্থা থেকে,
মনে রাখতে হবে যে মা অপুষ্টিতে ভোগেন সেই মা অপুষ্ট শিশুর জন্ম দেন। এ কারণে শিশুর স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার বাস্তবায়ন করতে হলে গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি জন্মের পর খেয়াল রাখতে হবে জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ পান করানো হলো কিনা, এরপর ছয় মাস নিরবচ্ছিন্ন বুকের দুধ পান করাতে হবে।
গর্ভবতী মা যদি অপুষ্টিতে ভোগেন অথবা জন্মের পর প্রথম দুই বছর যদি শিশু অপুষ্টিতে ভোগে তাহলে তার শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশ বিলম্বিত হয়। এ ধরনের শিশু জীবনের বিভিন্ন পর্যায়ে নানা সমস্যায় পুড়ে মরে।
শুধু শিশু নয়, প্রত্যেক মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণায়। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার ২৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি মানুষ তার স্বাস্থ্য ও কল্যাণের জন্য চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রাখে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির ১২ নম্বর ধারায় বলা হয়েছে, প্রত্যেক সরকারের পক্ষ থেকে তার নাগরিকদের উপযুক্ত শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। ১৯৪৬ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্যের একটি সংজ্ঞা তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, স্বাস্থ্য মানে শুধু কোনো রোগ এবং দুর্বলতার অনুপস্থিতি নয়, বরং পরিপূর্ণ দৈহিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকা। এই সংজ্ঞা থেকে এটাই স্পষ্ট যে সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে একজন মানুষকে সার্বিকভাবে ভালো থাকতে হবে।
বাংলাদেশ ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে শিশু তথা নবজাতকের স্বাস্থ্য নিয়ে সচেতনতা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা নেওয়ার হার এখনও অনেক কম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একটু সচেতন হলেই শিশু স্বাস্থ্যসেবা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব। তাদের মতে, জন্মের সঙ্গে সঙ্গে বুকের দুধ পান করানো, জন্মের ৫ মিনিটের ভেতর নবজাতকের শরীর মুছে শুকিয়ে রাখা, জন্মের পরের ৩ দিন নবজাতককে গোসল না করানো, নবজাতকের নাভিতে কোনো কিছু না লাগানো এবং প্রসব ও নাভি কাটার ক্ষেত্রে নিরাপদ সামগ্রী ব্যবহার, এই ৫টি অত্যাবশ্যকীয় সেবা নিশ্চিত করতে পারলে নবজাতকের মৃত্যু অনেক ক্ষেত্রেই ঠেকানো সম্ভব। এই সেবাগুলো বাসায় নবজাতকের মা, বাবা কিংবা পরিবারের অন্য সদস্যদেরই দিয়েই সম্ভব। সচেতনতা সৃষ্টি করতে পারলেই এই ক্ষেত্রে সফলতা পাওয়া সম্ভব।
এর আগে আমরা বলেছি নবজাতকের স্বাস্থ্যের সঙ্গে মায়ের স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। গর্ভকালীন সময়ে মায়ের নিয়মিত সেবা নিশ্চিত ও ঝুঁকিপূর্ণ প্রসবের চিকিৎসার মান ভালো না হলে নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। তাই মাতৃ স্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্যকে আলাদাভাবে না দেখে একই সঙ্গে সমন্বিতভাবে সেবা দিতে হবে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শিশুর প্রতি সম্মান দেখানোর উপর গুরুত্ব নিয়ে কথা বলব। শিশুকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, শিশুকাল থেকেই মানুষের মধ্যে ব্যক্তিত্ব গড়ে ওঠে। শুধু তাই নয়, মাতৃগর্ভ থেকেই একজন মানুষের ব্যক্তিত্বের বিকাশ শুরু হয়। মা বাবা বা অভিভাবকরা কিভাবে শিশুকে লালন পালন করছে তার উপরও ব্যক্তিত্বের অনেকখানি নির্ভর করে। বড়দেরকে দেখে শিশুরা শেখে এবং বড়রা যদি অন্যকে সম্মান করে তাহলে তাদের মধ্যেও অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়। আল্লাহ নিজেই মানুষকে উচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি মানুষকে উচ্চ মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমি যা কিছু সৃষ্টি করেছি সেগুলোর উপর তাদেরকে অধিক শ্রেষ্ঠত্ব দিয়েছি।
ইসলামী বর্ণনায় এসেছে মানবজাতির আদর্শ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও শিশুদেরকে অত্যন্ত সম্মান করতেন। তিনি শিশুদের কষ্টের কথা চিন্তা করে দ্রুত নামাজ শেষ করতেন। মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ নামাজের জামাতে ইমামতি করতেন। এ জামাতে মহিলা নামাজকারীরাও শরিক হতো। তারা তাদের শিশু সন্তানদেরকেও নিয়ে আসত এবং তাদেরকে একটু দূরে রেখে জামাতে নামাজ আদায় করত। তিনি যখন ইমামতি করতেন এ সময় কোনো শিশুর কান্নার আওয়াজ তাঁর কানে গেলে তিনি দ্রুত নামাজ শেষ করতেন যাতে ওই শিশুর কোনো কষ্ট না হয়। একদিন কয়েকজন মুসল্লি রাসূলের খোদার কাছে দ্রুত নামাজ শেষ করার কারণ জানতে চাইলে জবাবে তিনি বলেছিলেন, আপনারা কি শিশুদের চিৎকার শুনতে পাননি? আগামী আসরে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আশা রেখে ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মুমিনের সবচেয়ে বড় সফলতা হল আল্লাহর প্রকৃত বান্দা হতে পারা। প্রতিটি কাজ কর্ম আচার আচরণে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, সব আদেশ নিষেধ পালন করে আল্লাহকে রাজি খুশি করা এবং আল্লাহর ভালোবাসা লাভে নিজেকে ধন্য করা।
আল্লাহকে ভালোবাসা ও তার প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহ নিজেই একটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন, যে মানদণ্ডে উত্তীর্ণ হওয়া ছাড়া ভালোবাসার দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর তা হল তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে ভালোবাসা ও তাঁর আনুগত্য করা। এ সম্পর্কে মহান আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু।
এই আয়াতে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা পোষণের জন্য রাসুলকে ভালোবাসা ও তাঁর অনুসরণকে শর্ত করেছেন। সুতরাং রাসুলকে ভালোবাসা ও তাঁর অনুসরণ ছাড়া শুধু আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করা যথেষ্ট নয়।
বন্ধুরা, মুমিনের হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা কি পরিমাণ হবে তার বিবরণও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, নবীর সঙ্গে ইমানদারের প্রাণেরও অধিক সম্পর্ক, তিনি তাদের সত্তা থেকেও তাদের কাছে অগ্রগণ্য। অন্যদিকে রাসুলে খোদা বলেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই।
বন্ধুরা, ইতিহাসের যুগে যুগে আল্লাহর প্রিয় পাত্র ও আল্লাহ প্রেমিকদের কাছে আল্লাহর রাসুল ছিলেন সর্বাধিক প্রিয়। নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও জাতীয় সব অঙ্গনে তারা ছিলেন রাসুলের পূর্ণ অনুসারী। তারা জানতেন যে প্রকৃত মুমিন হওয়ার জন্য অপরিহার্য হল রাসুলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা।
তো বন্ধুরা, আজকের আসরে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক সাহাবীর ভালোবাসার কাহিনী শোনাব। এরপর থাকবে ইরানি এক ছোট্ট বন্ধুর ফার্সি কবিতা আবৃত্তি এবং তেহরান প্রবাসী এক বাংলাদেশি বন্ধুর সাক্ষাৎকার। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে সত্য কাহিনীটি শোনা যাক।
গ্রীষ্মকাল, প্রচণ্ড রৌদ্রতাপ, খরা ও দ্রব্যমূল্যের কারণে মদিনাবাসীদের জীবন বাঁচানো ছিল এক কঠিন ব্যাপার। লোকেরা সবসময় আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকত, হায়, যদি বৃষ্টি হতো তাহলে লোকেরা স্বস্তির নিঃশ্বাস গ্রহণের সুযোগ লাভ করতে পারত।
এমনি অবস্থাতে মহানবী সংবাদ পেলেন যে উত্তর পূর্ব দিকে বসবাসকারী মুসলমানদের জীবন রোমানদের কারণে হুমকির সম্মুখীন। রোমের সৈন্যবাহিনী যে কোনো সময় মুসলমানদের জীবন নাশের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সুতরাং তিনি মদিনাবাসীদের নির্দেশ দিলেন যে তারা যেন শত্রুর মোকাবেলা করার জন্য এক্ষুনি প্রস্তুতি গ্রহণ করে।
খরার প্রচণ্ডতা মদিনার অধিবাসীদেরকে আগেই কাবু করে রেখেছিল। প্রত্যেকেরই আন্তরিক ইচ্ছা ছিল যে নতুন ফসলের ফলমূল খাবে। খাবার মৌসুমে তাজা ফলফলাদি ছেড়ে কাট ফাটা রোদ আর গরম হাওয়ার মধ্যে মদিনা থেকে সিরিয়া পর্যন্ত সফর করা খুব সহজ ব্যাপার ছিল না। এই অবস্থায় মুনাফিকদের জন্য অঙ্গীকার ভঙ্গ করার পরিবেশ ছিল অনুকূলে।
ভীষণ গরম, তপ্ত রোদের প্রখরতা, খরার প্রচণ্ডতা এবং মুনাফিকদের প্রতিশ্রুতি ভঙ্গ করা ইসলামী বাহিনীর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রায় 30,000 মুসলিম সৈন্য রোমানদের সম্ভাব্য হামলার মোকাবেলা করার জন্য সিরিয়ার দিকে যাত্রা করল।
মরুভূমির পথ, সূর্য তাদের উপর আগুন বর্ষণ করছিল। তাদের সাথে পানাহার দ্রব্য খুব বেশি ছিল না, বরং সম্ভাবনা এটাও ছিল যে না জানি ইসলামী বাহিনীকে পানাহার দ্রব্যের অভাবে সম্মুখীন হতে হয়। তাই কোনো কোনো দুর্বল ইমানদার লোকেরা পথিমধ্যেই সরে পড়ল। কিছু দূর পথ চলার পর কাব ইবনে মালিক মদিনার দিকে ফিরে চলে যায়।
সাথীরা গিয়ে রাসুলকে বলল, হে আল্লাহর রাসুল, কাব ইবনে মালিক আমাদের সঙ্গ ছেড়ে মদিনায় ফিরে চলে গেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে যেতে দাও, যদি তার মধ্যে বিন্দুমাত্র নেকির অংশ থেকে থাকে তাহলে মহান আল্লাহ খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরিয়ে আনবেন, আর যদি তার মধ্যে নেকির লেশ মাত্র পাওয়া না যায় তাহলে মনে করে নিও যে আল্লাহ তোমাদেরকে তার অনিষ্টতা থেকে নাজাত দান করেছেন।
কিছুক্ষণ পরেই সাহাবারা আবার রাসুলের কাছে গিয়ে বলল, ইয়া রাসুলাল্লাহ, মারারা ইবনে রাবিও ইসলামী বাহিনী ত্যাগ করে চলে গেছে। রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, যদি তার মধ্যে নেকির লেশমাত্র থেকে থাকে তাহলে মহান খোদা খুব শীঘ্রই তোমাদের সাথে দ্বিতীয়বার একত্র করে দেবেন, আর যদি এমনটি না হয় তাহলে বুঝে নেবে যে আল্লাহ তোমাদেরকে তার অনিষ্টতা থেকে রক্ষা করেছেন।
আরও কিছু পরে লোকেরা এসে রাসুলে খোদাকে জানাল, ইয়া নবী আল্লাহ, হেলাল ইবনে উমাইয়াও আমাদের দল ছেড়ে চলে গেছে। রাসুল আকরাম এবারও তাদেরকে একই জবাব দিলেন, তারা চুপ হয়ে গেল।
এমন সময় হজরত আবুজার গিফারির উটটি ঠাঁই দাঁড়িয়ে গেলেন। তিনি আপ্রাণ চেষ্টা করলেন যেন কাফেলা থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়েন, কিন্তু তার সকল চেষ্টাই ব্যর্থ হল।
হঠাৎ কাফেলার লোকেরা লক্ষ্য করে দেখল যে হজরত আবুজার গিফারিও কাফেলার সাথে নেই। তারা তৎক্ষণাৎ রাসুলে খোদার খেদমতে হাজির হয়ে বলল যে, হে আল্লাহ রাসুল, জনাব আবুজারও আমাদের দলচ্যুত হয়েছেন।
মহানবী একটা মৃদু শ্বাস টেনে বললেন, যেতে দাও, যদি তার মধ্যে কোনো নেকি থেকে থাকে তাহলে মহান আল্লাহ তাকে আবার তোমাদের সাথে একত্র করে দেবেন, আর যদি এমনটি না হয় তাহলে মনে করবে যে মহান আল্লাহ তোমাদেরকে তার ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছেন।
এদিকে আবুজার গিফারি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু উটটি স্বস্থান থেকে এক কদমও নড়ল না। বাধ্য হয়ে তিনি উটের পিঠ থেকে নিচে নামলেন এবং সফর সামগ্রী নিজের কাঁধে নিয়ে পায়ে হেঁটে চলতে লাগলেন। রোদের তীব্রতা তার মাথার উপরে বর্ষিত হচ্ছিল, আর তৃষ্ণার তীব্রতায় তার জিহ্বা বেরিয়ে আসার উপক্রম। কিন্তু তিনি তার এ অবস্থার কথা যেন ভুলে গেলেন। তাঁর স্মরণে কেবল একটাই কথা, কি করে তিনি তাড়াতাড়ি গিয়ে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হবেন এবং ইসলামী বাহিনীর সাথে অন্তর্ভুক্ত হবেন। তাই তিনি খুব দ্রুত পদে পথ চলতে লাগলেন।
হঠাৎ আসমানের একদিকে কিছু মেঘমালা দেখতে পেলেন, যা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হতে পারে। তিনি সেদিকে ঘুরলেন। এ সময় তার পা একটা ভারী পাথরের সাথে ধাক্কা খেল। তিনি চেয়ে দেখলেন সেখানে বৃষ্টির পানি জমা আছে। তিনি সামান্য পানি পান করলেন এবং পিপাসা পুরোপুরি নিবারণ না করেই দাঁড়িয়ে গেলেন।
আবজার গিভারি ভাবলেন যে হতে পারে আল্লাহ নবী তৃষ্ণার্ত রয়েছেন। এ ভেবে তিনি কাঁধ থেকে খালি মশকটি নামালেন এবং সে পানি মশকে ভরে নিলেন। মশকটি কাঁধে করে চলতে লাগলেন। গরমের তীব্রতায় তার কলিজা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তিনি অত্যন্ত সাহসিকতার সাথে উঁচু নিচু পথ অতিক্রম করে এগিয়ে যেতে থাকলেন।
কিছুক্ষণ পথ চলার পর অনেক দূরে ইসলামী বাহিনীর অবস্থান দেখতে পেলেন। এ দেখে তিনি খুব খুশি হলেন এবং আরও দ্রুত পদে পথ চলতে লাগলেন। এ সময় ইসলামী বাহিনীর একজন সৈনিক দেখতে পেল যে একজন লোক দ্রুত গতিতে তাদের দিকেই এগিয়ে আসছে।
তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসুল, মনে হচ্ছে কেউ একজন আমাদের দিকে এগিয়ে আসছে। রাসুল খুশির ভাব প্রকাশ করে বললেন, হায়, সে যদি আবু জার হতো।
এ সময় আগমনকারীর ছায়া নিকটতর হতে থাকল। লোকেরা তাকে দেখে চিনতে পেরে চিৎকার করে উঠল, খোদার কসম, আগন্তুক ব্যক্তিটি হযরত আবু জার ব্যতীত আর কেউ নন।
এ কথা শুনে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পরওয়ারদিগার, আবু জারকে ক্ষমা করে দাও। সে একাই জীবনযাপন করে, একাই মৃত্যুবরণ করে আর একাই হাসরে উপস্থিত হয়।
এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে সংবর্ধনা জ্ঞাপন করলেন। আবু জার তার কাঁধের সমস্ত মালামাল মাটিতে রেখে দিলেন। ক্লান্তি শ্রান্তির কারণে তিনি মাটিতে পড়ে গেলেন।
এ সময় রাসুল সাহাবীদেরকে বললেন, তাড়াতাড়ি পানি আনো, আবু জারকে পানি খাওয়াও।
এ কথা শুনে আবু জার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে পানি আছে।
রাসুল বললেন, পানি তোমার সাথে ছিল অথচ তুমি পিপাসায় কষ্ট পেয়েছ, তৃষ্ণা নিবারণ করনি।
তিনি বললেন, হে আল্লাহর রাসুল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, পথে আমি একটি পাথরের সাথে ধাক্কা খেয়েছি, দেখলাম সেখানে পানি জমা আছে। আমি একটুখানি পানি পান করে দেখলাম যে পানি ভালো আছে। তখন আমি ভাবলাম যে আল্লাহর নবীকে পানি পান না করিয়ে আমি নিজে পানি পান করব না।
আবু জারের কথা শুনে নবীজির মুখে হাসি ফুটে উঠল। একেই বলে প্রকৃত ভালোবাসা।
রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি ফার্সি কবিতা। আবৃত্তি করেছে তেহরানের জাহানে তারবিয়াত বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ তাহা।
ইলাহি ফাজল খুদ র ইয়ার মা কুন সিরাহ মাত ইক নজর দার কাউর মা কুন খুদায়া দার জবান মান সওয়াব আও দুআই বান্দিগি খুদ মুস্তাজাব আও مرا در حضرت خود کامران دار زکش گفتن زبانم در امان دار مرا توفیق ده تا هم خوانم صفات ذات تو بر رفت رانم خداوند توی حامی و حاضر به حال بندگان خیش ناظر ثنای ذات پاکت می سرایم زبان بر شرح ذکرت می گشایم الها دوست ما کس را نخواهیم از آن رو در پناهت میپرم.
তাহার চমৎকার উচ্চারণে প্রার্থনামূলক কবিতাটি শুনলে তো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তেহরান প্রবাসী এক বাংলাদেশী বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম জাহলা মুনিরি মুনতাহা।
জাহরা মুনিরি মুনতাহা তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তো তোমার নামের অর্থ কি?
পবিত্র নূর।
পবিত্র নূর, বেশ সুন্দর অর্থবোধক নাম তোমার।
তো জাহরা, তোমরা কয় ভাই বোন?
আমরা এক ভাই এক বোন।
জাহরা, তোমার ভাইয়ের নাম কি?
আমার ভাইয়ের নাম আলে মুনাদি।
তোমার ভাইয়ের নাম তো বেশ সুন্দর, তো তোমার ভাইয়া কি করে?
আমার ভাইয়া একটু ইস করে, একটু লেখাপড়া করে, একটু আমার সাথে খেলাধুলা করে।
জাহরা, তোমার দেশের বাড়ি কোথায় বললে না তো?
আমার বাড়ি ঢাকা।
আর ইরানে তোমাদের বাসা কোথায়?
তেহরান।
আচ্ছা জাহরা, আজকের আসরে তুমি কি শোনাবে?
শুনা। বিসমিল্লাহি রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বাহ, বেশ সুন্দর হয়েছে তোমার তেলাওয়াত। তুমি কি একটা সূরা শিখেছো?
একটা সূরা।
আচ্ছা, আর একটা পারবে না?
না।
তাহলে আর কি শোনাবে?
নাই কবিতা।
ঠিক আছে, শোনাও তাহলে।
আম পাতা ডুলা ডুলা মাই বোতা বুক টোল বগুলা ওলে ববু সলে দাল আসিয়া মাই পাগলা গো পাগলা গুলা খেপেছে তা বুক ঠুলে মেলেছে।
তোমার কবিতাটাও সুন্দর হয়েছে, তবে আর একটু ভালো করার চেষ্টা করবে, কেমন?
তো জাহারা, বড় হয়ে তুমি কি হতে চাও?
ডাক্তার।
ডাক্তার হবে? কিন্তু কেন ডাক্তার হতে চাও?
ঠিক আছে, তো মহান আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুন। আমরা এ দোয়াই করছি। রংধনু আসরে অংশ নেয়ার জন্যে জাহরা মনিরে মুনতাহা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।